عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة، كذبت ثمود وعاد بالقارية، فأما ثمود فأهلكوا بالطاغية، وأما عاد فأهلكوا بريح صرصر عاتية، سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها سرعى كأنهم أعجاز نخل خاوية. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি যারা ঈমান নিয়ে আসে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেন, আর যারা তাকে অস্বীকার করে তার নিয়ামতের অকৃতজ্ঞ হয়, তার বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করেন। আজকের তাফসীর হচ্ছে সূরাতুল হাক্কা থেকে। এই সূরাতুল হাক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রথম দিকেই কয়েকটি জাতির কথা উল্লেখ করেছেন, আদ, সামুদ এবং নূহ আলাইহিস সালামের জাতি, ফেরাউন, এসব জাতির কথা সংক্ষেপে উল্লেখ করে বলেছেন যে এরা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহ পাককে অস্বীকার করেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন রকমের আজাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করেছিলেন। এই সূরাতুল হাক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়। মক্কি জীবনের বাহ্যিক লক্ষণ হচ্ছে আয়াতগুলি খুব ছোট ছোট, আর অর্থের দিক দিয়ে লক্ষণ হচ্ছে যে তার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, আখেরাত, ঈমান, রসুলের প্রতি ঈমান, জান্নাত জাহান্নাম, এসবগুলি বিষয়বস্তু হচ্ছে মক্কার বিষয়বস্তু। যখন বিভিন্ন মাসলা মাসাইল, বিধিবিধান, নামাজ শেষ দিকে, যদিও নামাজের বিধান এসছে মক্কি জীবনে শেষ দিকে, রোজা, জাকাত, হজ, পর্দা, এগুলি মদিনায় এসে নাজিল হয়েছে এসব বিধান। তো অর্থের দিক দিয়েও আমরা বুঝতে পারি, যদিও লিখা না থাকে তাফসীর কিতাবে, কিন্তু অর্থের দিক দিয়ে লক্ষ্য করলে অনেক সময় বোঝা যায় যে এই সূরাগুলি বা আয়াতগুলি সাধারণত মক্কি জীবনের হতে পারে। আর শব্দের দিক দিয়ে কোরআনে কারিমের আলফাজ, বাক্যের দিক দিয়ে লক্ষ্য করলেও বোঝা যায় যে মক্কি জীবনে যে আয়াতগুলি নাজিল হয়েছে সেই আয়াতগুলি খুব ছোট ছোট, কারণ তাতে ইমানি বিষয়গুলি আলোচনা করা হয়েছে, আর ইমানি বিষয়ের জন্য অত বিস্তারিত আলোচনা আর বা বিস্তারিত বাক্যের, লম্বা বাক্যের দীর্ঘ কথার প্রয়োজন হয় না অনেক সময়। পক্ষান্তরে যখন বিধিবিধান বর্ণনা করতে হবে তখন দীর্ঘ কথার প্রয়োজন রয়েছে। এই জন্য মক্কি জীবনে বিধিবিধান, মাসলা মাসাইল যখন নাজিল হয়েছে আয়াতগুলি বড় ধরনের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই আয়াতের শুরুতে কিয়ামত সম্পর্কে। কিয়ামতের অনেকগুলি নাম আছে, কিয়ামত একটি নাম তার, আল কিয়ামাহ, ইয়াউমুল কিয়ামাহ, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিস্ত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমুল কিয়ামাহ কোরআন কারিমে উল্লেখ করেছেন। কিয়ামতকে কিয়ামত এই জন্য বলা হয় যে সেই দিনটি প্রতিষ্ঠিত হবে, সেই দিনটি কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল সেদিন বিচার কায়েম করবেন সেই দিন। এই অর্থেও নেওয়া যেতে পারে সেই দিন সবাইকে কবর থেকে আল্লাহ পাক দণ্ডায়মান করবেন এবং আল্লাহর সামনে হাজির হইতে হবে। আর সেই দিনকে আসসাআ বলা হয়। ইয়াস আলুনাকা আনিসসাআ, লোকের আপনাকে জিজ্ঞাসা করে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআ সম্পর্কে। সাআ মানে আজকালকার জামানে ঘড়ি, সাআ মানে ঘড়ি, আর সাআ মানে ঘন্টা হয়, আর সাআ মানে সময় হয়, মুহূর্ত হয়, ইত্যাদি অর্থে আসে সাআ। এই জন্য বলা হয়েছে একটি এমন সময় যেই সময়টি মানুষের জন্য চূড়ান্ত ফয়সালার সময়, এবং সেই সময়ের প্রতীক্ষায় সমস্ত মানুষ আছে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। দুনিয়াতে অনেক সময় আপনি ন্যায্য অধিকার পেলেন না, আপনি আপনার হক পেলেন না, আপনি মজলুম নির্যাতিত হলেন, জুলম অত্যাচারের শিকার হলেন, কিন্তু ওই সময়টি এমন একটি সময়, কিয়ামতের সময়, আচ্ছা যে সময় আপনি আপনার ফয়সালা ন্যায্য হক ন্যায্য প্রাপ্য অবশ্যই পাবেন, এই ইমান আমাদের আছে। এর একটি নাম হচ্ছে আল হাক্কাহ। এই সুরায় আল্লাহ ফাক রব্বুল আলমী তিনটি নাম উল্লেখ করেছেন, একটি নাম দিয়ে শুরু করেছেন এবং তিনবার করে ওই নামটি উল্লেখ করেছেন, আল হাক্কা তুম আল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। আল হাক্কা হক থেকে, হক মানে সত্য, হক মানে সত্য, তাহলে আল হাক্কা মানে সত্য বিষয়, সত্য বিষয় বা নিশ্চিত বিষয়, এমন এক বিষয় যা সংঘটিত হওয়া নিশ্চিত, হবেই হবে তা, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য কিয়ামতের একটি নাম হচ্ছে হাক্কা। আর এই শব্দটিকে নিয়ে যা তিনবার করে এসেছে প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে, তৃতীয় আয়াতে, একে নিয়ে নামকরণ হয়েছে এই সুরার, সুরাতুল হাক্কা। তারপরে আল্লাহ ফাক রব্বুল আলামিন এই সুরায় আরেকটি কিয়ামতের নাম উল্লেখ করেছেন, আল কারিয়া, যে নামে একটি সুরা আছে, আল কারিয়া তো মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, একই ভঙ্গিমাই, আল হাক্কা তো মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা, আল কারিয়া তো মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। কিয়ামতের আরেক নাম হচ্ছে কারিয়া, কারা মানে নক করা। এই জন্য আজকাল যে দরজা নক করার ক্ষেত্রে যে শব্দটি আরবিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কারা আল বাব, সে দরজায় নক করলো, দরজায় খটখটালো। তো কারা কারিয়া, কারা থেকে আল কারিয়া, কিয়ামতকে কারিয়া কি জন্য বলা হয়, এই জন্য বলা হয় যে সেই দিন, এই কিয়ামতের দিনের যে ভয়াবহতা মানুষের অন্তর পর্যন্ত নক করবে। অনেক সময় সামান্য কিছু ভয় থাকে মানুষের শরীরের উপরে প্রভাব পড়ে, অন্তরের উপরে প্রভাব পড়ে না, কিন্তু যেই ভয় ভীতির প্রভাব অন্তরের অন্তর স্থলে পৌঁছে যায় আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গে তো পৌঁছে, সেই হচ্ছে আসল ভয়। এমন এক ভয়ঙ্কর অবস্থা হবে যা মানুষের অন্তরকে নক করবে, আল কারিয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল হাক্কা তুমাল হাক্কা, সুনিশ্চিত দিবস আল হাক্কা। মাল হাক্কা, সুনিশ্চিত দিবস কি বা সুনিশ্চিত বিষয় কি? ওমা আদরাকা মাল হাক্কা, মাল হাক্কা মা মানে কি, মাল হাক্কা মানে সুনিশ্চিত দিবস, সুনিশ্চিত বিষয় কি বা সত্য বিষয় কি? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা আদরাকা মাল হাক্কা, তোমাকে যে জিজ্ঞাসা করছি তুমি জানবে বা কি করে যে হাক্কা কি জিনিস, সুনিশ্চিত বিষয় কি জিনিস? যদি আল্লাহ পাক না জানান, যদি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা না জেনে থাকি, তাহলে কিয়ামত সম্পর্কে জানতাম, জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারিমে বলছেন, মা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমিও জানতে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব কোরআনুল করিম বা কি জিনিস আর ইমানই বা কি বিষয়, কিছুই জানতে না, আল্লাহ পাক না জানাতেন, অজ্ঞতাই থেকে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, সঠিক আমাদেরকে এলম এবং জ্ঞান দান করেছেন এবং সত্য পথে চলার তৌফিক দান করে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দান এবং অনুগ্রহ। ওমা আদরাকা, তুমি জানবে কি করে বা তোমাকে কি বস্তু জানাবে, মাল হাক্কা, যে এই সুনিশ্চিত বিষয়টি কি বা সত্য বিষয়টি কি, সেটি হচ্ছে কিয়ামত, তা হচ্ছে কিয়ামত। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জাতির কথা উল্লেখ করেছেন, এই জাতিগুলি অত্যন্ত প্রাচীন জাতি, খুব প্রাচীন জামানার লোকেরা, সামুদ সম্প্রদায় এবং আদ সম্প্রদায়। সামুদ সম্প্রদায়ের নবীর নাম কেউ বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, সালেহ, আমি প্রেরণ করেছিলাম তাদেরই ভাই মানে তাদের গোত্রের নবী সালেহ আলাইহিসসালামকে। ওয়াইলা আদিন আখাহম, কি বলতে পারেন, হুদান, এবং আদ সম্প্রদায়ের কাছে তাদেরই ভাই তাদের গোত্রের এক নবী পাঠিয়েছিলাম যার নাম হচ্ছে হুদ আলাইহিসসালাম। তো আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে সামুদ এবং আদের কথা, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, সামুদ সম্প্রদায় এবং আদ সম্প্রদায় আল কারিয়াকে তারা মিথ্যা মনে করেছিল। কাযযাবা মানে মিথ্যা মনে করা, মিথ্যা সাব্যস্ত করা, বিশ্বাস না করা, আর কাযযাবা মানে মিথ্যা বলা, কাযযাবা মানে মিথ্যা বলা, কিন্তু এখানে আল্লাহ মিথ্যা বলার কথা বলেনি, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা মনে করেছিল না, এসব মিথ্যা কথা, ভুল কথা, ভিত্তিহীন কথা। আসলে কিয়ামত নেই, বিচার হিসাব নিকাশ নেই, মরণের পরে পুনরুত্থান নেই, উঠানো নেই, কবর থেকে সরে গেলাম, গলে গেলাম, শেষ হয়ে গেল, আখেরাত নেই। এইরকম যারা মনে করে তারা ওই আদ সম্প্রদায়ের জাতির মতো, এবং ওই রকমই আজাবের প্রতীক্ষা করা উচিত যেমন আজাব আপতিত হয়েছিল আদ এবং সামুদ সম্প্রদায়ের উপর। সেই আজাবগুলি সংক্ষেপে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন আল-কারিয়াকে, অর্থাৎ কিয়ামতকে তারা কি করেছিল, মিথ্যা মনে করেছিল। ফাআম্মা সামুদ, এখন সামুদের কথা শুনুন, আল্লাহ বলছে সামুদের কথা শুনো, তারা কি করেছিল, পক্ষান্তরে সামুদ ফাউহলিকু বিত্তাকিয়া, যখন তারা আল্লাহকে অস্বীকার করলো, মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে অস্বীকার করলো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে অস্বীকার করলো, এবং পরকালের জীবনকে তারা অস্বীকার করলো, কিয়ামতকে অস্বীকার করলো, তখন তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। উহলিকু, তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো বিত্তাকিয়া। বিত্তাকিয়া, তাগা ইয়াতগা মানে সীমা লঙ্ঘন করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এখান থেকেই তাগুত বলা হয় সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে, বিশেষ করে তাগুত বলা ওই ব্যক্তিকে যেই ব্যক্তির নিজের উপাসনার দিকে, নিজের পূজার দিকে, নিজের অন্ধত্বের দিকে লোকরা অন্ধ হয়ে তার অন্ধভক্ত হয়ে যাক, বিনা দলিলে বিনা প্রমাণে তার কথা সবগুলি সত্য নবী রসুলের মতো এইরকম মনে করুক, এই মন মনের কামনা বাসনা যার আছে সেই ব্যক্তি তাগুত। এই জন্য মানবরচিত বিধান হচ্ছে তাগুত, কারণ মানবরচিত বিধানের যারা প্রবক্তা তারা বলছে যে আজকালকার জামানার সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই রচিত বিধান, ক্যাপিটালিজম পুঁজিবাদ অথবা সমাজবাদ অথবা মার্ক্সবাদ অথবা মাওবাদ ইত্যাদি বাদ। তো এগুলি হচ্ছে তাগুতের বিধান। এই রকমই আল্লাহ ছাড়া অন্যের যতগুলি পূজা হচ্ছে সেগুলি হচ্ছে তাগুত। তাগুতের পাঁচটি ব্যাখ্যা, একটি ছোট্ট কিতাব আছে আপনাদেরকে বলি, পড়ে নেবেন খুব সংক্ষেপে, সেটা হচ্ছে তিনটি মূলনীতি, কিতাবের নাম হচ্ছে তিনটি মূলনীতি। ওর শেষ দিকে আপনি পাবেন তাগুত অনেক রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ তাগুত হচ্ছে পাঁচ রকমের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাগিয়া দিয়ে ধ্বংস করলাম। তাহলে তাগিয়ার বা তাগায়াতকার শাব্দিক অর্থ থেকে তাগুত একটি শব্দ বেরোলো, যে আল্লাহ ছাড়া অন্যের যে পূজা হয় এবং ওর ওপর সন্তুষ্ট ও তাগুত। এইরকমই মানবরচিত বিধান যেহেতু আল্লাহ পাকের বিধানকে বাদ দিয়ে রচনা করা হয়েছে এবং সেটাকে সারা পৃথিবীতে চালিয়ে দেওয়া হয়েছে, সেজন্য সে তাগুতি বিধান। এইরকমই তাগায়াতকু, যে কোনো সীমালঙ্ঘনকারীকে বলা হয় সে সীমালঙ্ঘন করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলম এখানে তাগিয়া বলেছেন ওই ক্ষেত্রে না, কোনো কারো পাপের ক্ষেত্রে নয়, বরং এখানে বলা হয়েছে এমন আজাবের ক্ষেত্রে যে আজাব সীমাহীন ছিল, আজাবের সীমাহীনতা দেখানো হয়েছে। তাহলে তাগিয়া মানে এখানে বলা হয়েছে, তাগিয়ার তাফসিরে সাহাবাই কেরাম এবং তাবেইনরা তাফসির করেছেন, তাগিয়া মানে বিসাইহা আশদীদা, ভয়ঙ্কর বিকট শব্দ বা সীমাহীন বিকট শব্দ, এমন বিকট শব্দ যে সেই শব্দে তাদের কানের পর্দা ফেটে গিয়েছিল এবং সব সাথে সাথে আচারকে পড়েছে, নিশ্চিন্ন হয়ে গেছে, একটিও কেউ বেঁচে থাকেনি। বিদ্যুতের গর্জনে আজকাল অনেকে মারা যায়, তাই না, বিদ্যুতের গর্জনে। আর এই গর্জন বিদ্যুৎ থেকে কত বেশি যে সীমাহীন ওর গর্জন ছিল, আর শব্দ যে কত বিকট ছিল যে সমস্ত ধ্বংস হয়ে গেছে একটি আওয়াজে। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, এই সামুদ্রের ধ্বংস করা হয়েছিল বিত্তাগিয়া, সীমাহীন বিকট শব্দের দ্বারা। এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসির। কিন্তু প্রখ্যাত তাবেঈ মুজাহিদ, মুজাহিদ একজন বড় মুফাসসির, ইমাম মুজাহিদ, তিনি একটি আলাদা তাফসির করেছেন। তাগিয়া বলা হয়, গুনাহকেও বলা হয়, সীমালঙ্ঘনের গুনাহ, যে কোনো গুনাহ হচ্ছে সীমালঙ্ঘন। আপনি নামাজ না পড়ছেন, সীমালঙ্ঘন করলেন, আপনি সুদ খাচ্ছেন, সীমালঙ্ঘন করলেন, আপনি অশ্লীলতা ছড়াচ্ছেন বা অশ্লীল কাজ করছেন, অশ্লীল দৃশ্য দেখছেন, সীমালঙ্ঘন করলেন। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুদুদ, যা কোরআনে কারীমের ভাষায় বলা হয়েছে, তিলকা হুদুদুল্লাহি ফালা তাতাদুহা, আল্লাহ কোরআনে কারীম বলছেন যে এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা, সুতরাং এই সীমাকে অতিক্রম করিও না, পার করিও না, সীমালঙ্ঘন করিও না। তাহলে যারাই সীমালঙ্ঘন করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সীমানা নির্ধারিত করা হয়েছে, সেই সীমানাকে মানে হালাল হারামের সীমানা, ফরজ ওয়াজিবের সীমানা, বৈধ অবৈধের সীমানা, করণীয় বর্জনীয়র সীমানা, যা আল্লাহ পাক নির্ধারিত করেছেন কি করবেন কি করবেন না, আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন করবেন, কি খাবেন কি খাবেন না, যা আল্লাহ পাক এবং তার রাসূল হালাল করেছেন তা খাবেন, যা হারাম তা খাবেন না। কি ফরজ ওয়াজিব আদায় করবেন, যা আল্লাহ এবং তার রাসূল ফরজ করেছেন তাই ফরজ, মানুষ ফরজ করলে ফরজ হয় না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুদুদ মানে সীমানা রয়েছে সেটাকে সীমা লঙ্ঘন করা হচ্ছে যে কোনো গুনাহ। তো ইমাম মুজাহিদ তাফসীর কর্তৃক বলেছেন যে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল তাদের পাপের কারণে, মানে সীমা লঙ্ঘন করেছিল তারা পাপ করে, তাগিয়া মানে তাহলে পাপের অর্থ করেছে। কিন্তু প্রসিদ্ধ তাফসীর হচ্ছে তাগিয়া মানে হচ্ছে সীমাহীন বা ভীষণ বিকট শব্দ। ওয়াম্মা আদন পক্ষান্তরে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল, এখানে সংক্ষেপ করে দেওয়া হলো সামুদের ঘটনা, তাদেরকে আল্লাহ পাক একটি মুজিজা, তাদের নবীকে উষ্ট্রি পাঠিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল সূরায় ওয়াশামসি ওয়াদুহাহা উল্লেখ করেছেন না, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ আল্লাহর উষ্ট্রি ওয়াসুকিয়াহা ফাকাযযাবুহু, মিথ্যা মনে করেছিল নবীকে, ফাকারুহা হত্যা করে দিয়েছিল সে উষ্ট্রিকে, ফাদাম দামা আলাইহিম রব্বুহুম বিযাম্বিহিম, তাদেরকে একবার সমূলে বিনাশ করে আল্লাহ ধ্বংস করেছিলেন। এখানে কি দিয়ে ধ্বংস করা হয়েছিল বলা হয়নি, সমূলে বিনাশ করে দেওয়া হয়েছিল, ফাদাম দামা রব্বুহুম বিযাম্বিহিম তাদের পাপের কারণে, ফাসা ওয়া একেবারে শেষ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ালা ইয়াখাফু উকবা, আল্লাহ পাক কোনো জাতিকে কোনো ব্যক্তিকে ধ্বংস করতে গিয়ে তার যে কোনো প্রতিক্রিয়া হতে পারে এর কথা চিন্তা করেন না, না করতে হয় আল্লাহ পাককে করতে হয়নি, কিন্তু আমাদের প্রত্যেককে করতে হয়। কোন একজন সাধারণ লোককেও মারতে গিয়ে বড় থেকে বড় শক্তিওয়ালা সে প্রতিক্রিয়ার কথা চিন্তা ভাবনা করছে, প্রতিক্রিয়া হইতে পারে। হ্যাঁ, আমাদেরকেও সতর্ক থাকতে হবে, আমরা মেরেছি সুতরাং আমাদেরকেও নিজেকে সুরক্ষিত স্থানে থাকতে হবে, যেখানে সেখানে চলাফেরা করা যাবে না, কারণ আমাদের অনেক শত্রু আছে, ঠিক না? তাহলে দুনিয়ার প্রত্যেকটি শক্তি একাফ ওকবাহ, কোনো কাজ করলে কোনো সিদ্ধান্ত নিলে তার প্রতিক্রিয়া হতে পারে এ আশঙ্কা তার আছে বা তাদের আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্তা সম্পর্কে বলছেন ওয়ালা ইয়াখাফু উকবাহ, আল্লাহ সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, আল্লাহ পাক এর যে প্রতিক্রিয়া পরিণাম হবে কিছু তার কিছু প্রতিশোধ নিতে পারবে বা কোনো জাতি এসে প্রতিশোধ নেবে যে সামুদকে ধ্বংস করা হয়েছে, ওয়ালা ইয়াখাফু, আল্লাহ পাক এর ভয় করেন না, আল্লাহ পাকই আশঙ্কা নেই, সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সামুদ সম্প্রদায় কোন এলাকায় বাস করত এটা একটা জানার বিষয়, যদিও না জানলেও চলে, কিন্তু যদি আমাদের কাছে কোরআন হাদিস থেকে সত্য জ্ঞান থাকে তাহলে জানলে কোনো দোষ নেই। সামুদ সম্প্রদায় কেমন একটা সম্প্রদায় আর আদ সম্প্রদায়, এই দুইটি সম্প্রদায় এই জাজিরা আরবে আরব এলাকায় বাস করত, বাকি অন্যান্য যতগুলি উম্মতের ঘটনা ঘটেছে এই জাজিরা আরব উপদ্বীপের বাইরে, শাম দেশে অথবা ইরাকে অথবা মিশরে, ফেরাউন ঘটনা, মেসরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নমরুদ ঘটনা ইরাকে, কিন্তু এই সামুদ সম্প্রদায় আর আদ সম্প্রদায় এই দুইটি ঘটনা, এই দুই জাতির ধ্বংসের ঘটনায় এই আরব উপদ্বীপে হয়েছে, আল জাজিরাতুল আরাবিয়া যেটাকে বলা হচ্ছে, যেখানে আমরা আছি কাছাকাছি। সামুদ সম্প্রদায়কে কোন এলাকায় ধ্বংস করা হয়েছে সেই এলাকার নাম হচ্ছে আল ওলাহ, আল ওলাহ যা তাবুক জোনে পড়ছে, সৌদি আরবের যে তাবুক এরিয়া আছে, যেমন আপনার ইস্টার্ন প্রভিন্স সার্কিয়াত আছেন, তাবুক এলাকায় এই জায়গাটি অবস্থিত। সেই এলাকা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, অতিক্রম করেছিলেন, সাহাবায়ে কেরামরা সেখানে অবস্থান করে আটা সেনে ফেলেছিলেন, পানি নিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তাড়াতাড়ি যে আটা সেনে ফেলে সেই আজাবের এলাকার পানি দিয়ে সেই আটাকে ফেলে দাও এবং এখান থেকে দ্রুত প্রস্থান করো, তাড়াতাড়ি এখানে অবস্থান করবে না, এখানে লেট করবে না, বিলম্ব করবে না, কারণ আল্লাহর গজব আল্লাহর আজাবের কিছু অংশ থেকে যেতে পারে আর তা তোমাদের উপর আসতে পারে। এই জন্য বলা হয়েছে যে কোনো আজাবের এলাকা সম্পর্কে যদি জানা থাকে যে এই এলাকায় কোনোদিন আল্লাহ পাকের আজাব এসেছিল, মারাত্মক আজাব, তাহলে সেই এলাকায় অবস্থান করা ঠিক নয় এবং তাড়াতাড়ি সেখান থেকে অতিক্রম করতে হবে। এবং কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসুম ইল্লা আন তাকুনু বাকিনা, যারা নিজের উপর জুলুম করে ধ্বংস হয়েছে, অত্যাচার করে আল্লাহর হক নষ্ট করে আল্লাহর বিরুদ্ধাচরণ নাফরমানি করে যেসব জাতি ধ্বংস হয়েছে বা তাদেরকে ধ্বংস করা হয়েছে সেই এলাকায় প্রথম কথা প্রবেশই করবে না, যাবেই না সেই এলাকায়, আর যদি যেতে হয় ইল্লান তা কোনো বাকিন, কাঁদতে কাঁদতে ঢুকবে যে আল্লাহ তোমার গজব থেকে রক্ষা করি আল্লাহ, আল্লাহ তোমার আজাব থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ। তো এই সামুদ সম্প্রদায়ের এলাকা তাবুক এলাকায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল প্রাচীন জামানায় এদেরকে ধ্বংস করেছেন। আদ সম্প্রদায় এই আরব উপদ্বীপের মধ্যে, সেই এলাকা হচ্ছে ইয়ামান এবং ওমান, আর ওই দিকে আপনার যে আরব আমিরাত, ওর এই সব বর্ডার, এই তিনটি দেশের বর্ডারের আশেপাশে বিস্তর এলাকা আছে, যে এলাকার নাম হচ্ছে আরবিতে আরবুল খালি, আর ইংরেজিতে বলছে এমটি কোয়ার্টার। বুঝলেন কেউ? এমটি মানে শূন্য, এমটি আর কোয়ার্টার মানে হচ্ছে চার ভাগের এক ভাগ, আর রোবো আল খালি, খালি মানে শূন্য, আর রোবো মানে চার ভাগের এক ভাগ। আচ্ছা, এই এলাকাকে রবুল খালি কেন বলা হয়, কে বলতে পারেন? জোগ্রাফিয়া, ভূগোল, ভূগোলের জ্ঞান। এই এলাকাকে রবো বলা হয় মানে এক চতুর্থ অংশ, আরব জাজিরা সৌদি আরব যা আছে এর এক চতুর্থ অংশ একেবারে শূন্য পড়ে আছে, আর খালি মানে শূন্য, শূন্য পড়ে আছে 1400 বছর আগে থেকে, তার আগে থেকে পড়ে আছে, এখনো পড়ে আছে। এই এলাকায় না তেমন রাস্তাঘাট আছে, এমন মরুভূমির মরুভূমি যে যখন বাতাস ওঠে, প্রাচীন জামানার কিস্তা কাহিনী, আমি ভূগোলের একটি কিতাব পড়েছিলাম জাজিরা আরবের, এতে পড়েছিলাম বাল্য জীবনে, ছাত্র জীবনে পড়েছিলাম, যে উঁটে চড়ে সফর করতো, আর যখন বাতাস আসলো ওই ঝড়ে মানুষ মরুভূমির বালিতে ডুবে থেকে যেত। এখনো কোনো রাস্তাঘাট তেমন হয়নি। আরামকোর অনেক ভাইরা ওখানে কাজ করেন, যারা এখানে জাহরান আসেন মাসে বেতন নিতে, বাজার করতে, কেনাকাটা করতে, এখানে দম্মাম খোবারে আসে, প্লেনে আসে, প্লেনে যায়। আরবুল খালি এই এলাকায় আর সম্প্রদায় বাস করত কোনো এককালে, আজকে থেকে প্রায় 8 থেকে 10 হাজার বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানে হচ্ছে 5000 বছর। আবুল কালাম আজাদ সাহেব, মানে মাওলানা আবুল কালাম আজাদ, যে ভারতের বড় খুব শিক্ষিত মানুষ ছিলেন, তো উনি লিখেছেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা হচ্ছে 5000 বছর আগে, আজকে থেকে প্রায় 100 বছর আগে লেখা হয়েছে। তো তার থেকেও অনেক আগে আদ জাতি এবং সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে। আরব জাতিকে ভাগ করা হয়েছে তিন ভাগে, জোগ্রাফিয়াতে ভৌগোলিকভাবে আরব জাতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি জাতির কথা বলা হয়েছে, সে আরবদের নাম হচ্ছে আরবে বাইদা, মানে এমন আরব, প্রাচীন আরব তারা, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই দুটো জাতি, এর সাথে আরো কিছু লোকেরা ছিল, তাদের নাফরমানির কারণে, তাদের কুফরির কারণে, তাদের পাপের কারণে আল্লাহ পাক তাদেরকে একেবারে এমন ধ্বংস করেছেন, তাদের প্রজন্ম আর পৃথিবীতে নেই। এক আদ জাতি, আর এক হচ্ছে সামুদ জাতি, আর দ্বিতীয় আরব জাতি যাদের প্রজন্ম আছে এখনো, আর তৃতীয় আরব জাতি যাদের প্রজন্ম আছে, এই দুটির নাম। দ্বিতীয় আরব জাতির নাম হচ্ছে আরবে আরেবা। আরবে আরেবা হচ্ছে অধিকাংশ ইয়ামানের লোকেরা, নবী সাল্লাম সেই জামানায় তাদেরকে বলেছেন কাহাতানি, ওরা হচ্ছে কাহাতানি লোক। আজকাল কাহাতানি ফ্যামিলি আছে, কিন্তু ওটা সীমিত অর্থে, আর তখনকার জামানার কাহাতানি, কাহাতান ফ্যামিলি বা কাহাতান যে সম্প্রদায় কম, সেটা হচ্ছে বিশাল কম। তাদের অধিকাংশই আরব দেশের বা আরব উপদ্বীপের দক্ষিণ এলাকায় বাস করতো, অর্থাৎ ইয়ামানের দিকে বাস করতো, ইয়ামান এবং ইয়ামানের আশেপাশের এলাকায় বাস করত। এরা হলো কাহাতান, বানু কাহাতান, কাহাতান প্রজন্ম। আরেকটি হচ্ছে আরবে মুস্তাহারবা, এদেরকে বলা হয়, আগেরটাকে বলা হয় আরবে আরেবা, মানে এরা, এদের প্রথম থেকে এদের মাতৃভাষা আরবি ভাষা ছিল। আর তৃতীয় সম্প্রদায় আরবদের হচ্ছে আরবে মুস্তাহারবা, আরবে মুস্তাহারবা। মুস্তাহারবা এই জন্য বলা হয় যে তাদের মাতৃভাষা আরবি ছিল না, অন্য দেশ থেকে এসে বসবাস করে, আরবদের এলাকা বসবাস করে, তারা আরবি শিখে গিয়ে আরবি হয়ে গেছিল, তাদেরকে মুস্তাহারবা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের? কোরাইশ বংশের। কোরাইশ বংশ এই তিনটি যে ভাগ করা হইল ভৌগোলিক দিক থেকে, তিন ভাগের কোন ভাগে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহাতানি না আদনানি? এখন বুঝতে পেরেছেন, আদনানি, আদনান তাহলে কাহাতান বংশ না। আদনান হচ্ছে আরবে মুস্তাহারবা, মানে তৃতীয় গ্রুপের মুস্তাহারবা, মানে যাদের মাতৃভাষা আরবি ছিল না, বাইরে থেকে এসে এখানে বসবাস করে তাদের ভাষা আরবি হয়ে গেছিল। আপনারা জানেন যে আজকে থেকে 5000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর কাবা তৈরি করলেন, এবং নিজের স্ত্রী হাজারকে এবং তার ছেলে ইসমাইল আলাইহিমাসসালাম দুজনকে নিয়ে এসে কোথা থেকে নিয়ে আসলেন? এরাক থেকে হিজরত করে চলে গেছেন শাম, শাম থেকে আসলেন, আসার পরে মক্কায় এই মা এবং ছেলে শিশু ছেড়ে দিয়ে চলে গেলেন। পানির প্রয়োজন হলো, আল্লাহ পাক রব্বুল জমজম কূপ সৃষ্টি করে দিলেন। তারপরে এখানে যখন পানি হলো আরবরা তখন ওখানে বসবাস শুরু করলো, ওই আরবদের সাথে বসবাস করে তখন ইসমাইল আলাইহিসসালাম আরবি শিখলেন, প্রথম আরবি শিখলেন ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের বাড়ি ইরাক ছিল, ইরাকের ভাষা তখন আরবি ছিল না, তখনকার কথা তো দূরের কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানার কথা, ইসলাম আসার পরে যখন ইসলাম পৌঁছলো ইরাকে তখন সেখানকার মাতৃভাষা ফার্সি ছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মাতৃভাষা ফার্সি ছিল। তো আরবে মুস্তারিবা মানে পরে তারা আরব হয়েছেন, এই কুরাইশ গোত্র এবং কুরাইশের সাথে অন্য অন্যরা যারা মুস্তারিবা অনেকগুলি গোত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আদ সম্পর্কে, ওয়া আম্মা আদুন ফা উহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, পক্ষান্তরে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল বিরিহিন ঝড়ো হাওয়া, ঝড়ো বাতাস, ঝঞ্ঝা বায়ু যাই বলেন না কেন, সারসারিন, সারসারিনের শাব্দিক অর্থ তাফসির কারগণ বলেছেন যে বারিদাতিন অত্যন্ত ঠান্ডা, বাতাস যদি হয় মানে ঘূর্ণিঝড়ের, সাধারণ ঝড় নয়, গত রাত্রে দেখেছেন কেমন বাতাস ছিল, সামান্যই বাতাস বলতে হবে, সেই বাতাসে চলাফেরা করা যাচ্ছিল না, মনে হচ্ছে ধুলো বালিতে মনে হচ্ছে যে আর চোখ খোলা যাবে না এই অবস্থা। আর তাও যদি ঘূর্ণিঝড় হয় আর তার সাথে গত রাত্রে এত বেশি ঠান্ডা ছিল না, সামান্যই ঠান্ডা ছিল, যদি অত্যন্ত ঠান্ডা হয় এইরকম বাতাস, আল্লাহ পাক বাতাসের আজাব পাঠিয়েছেন। আতিয়া মানে সীমা লঙ্ঘনকারী, সীমাহীন, সীমাহীন ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন, ধ্বংস করেছিলেন আদ সম্প্রদায়কে। আর তাও এক ঘন্টা দুই ঘন্টা না, সারা রাত চলেছে, ফজর নামাজে দেখি ঠান্ডা হয়ে গেছে, তাই না, রাত্রে সামান্য বাতাস চলেছে, তাতে চিন্তা করছি বাসায় গিয়ে পৌঁছিলাম আর আলোচনা করলাম যে আল্লাহ আকবার, যারা মাজরায় কাজ করে, যারা মাঠে ঘাটে কাজ করে, যারা উঁটের কাছে গরু ছাগলের কাছে যেসব লেবার আছে, কিভাবে জীবন যাপন করছি আমরা, ঘরের মধ্যে ঝড় যখন এসে লাগছে, ঘরে ধাক্কা দিচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে সামান্য ঝড়ে, তাহলে কিভাবে ওরা বসবাস করছে চিন্তা করুন। তাহলে ওয়াম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস, 500 টাকা বেতন সে যেন পেরেশান আছেন, অথচ আল্লাহর কত নিয়ামতের শহরের মধ্যে বসবাস করছেন, মাজরাতে না, মরুভূমিতে না, ও বকরি ছাগল চড়ান না, উঁট চড়ান না, আপনি যদি ওই রকম হইতো কি অবস্থা হইতো আপনার, শুকরিয়া দেখুন বলো আলহামদুলিল্লাহ। সেই ঘূর্ণিঝড় কয়দিন চলেছিল, কয় রাত, সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন, আল্লাহ পাক তাদের উপর এই ঝঞ্ঝা বায়ুকে, ঠান্ডা এবং ঘূর্ণিঝড়কে নিযুক্ত করেছিলেন, সাখারা, সাখারা মানে চাপিয়ে দেওয়া, নিযুক্ত করা, 7 রাত ও সামানিয়াত আইয়াম 8 দিন, 7 রাত 8 দিন, আর মাঝে মাঝে গ্যাপ দিয়ে হইলে তাও হয় না, আল্লাহ পাক বলছেন যে হুসুমান মানে এক টানা, বিনা বিরতিতে, অবিরাম, ফাতারাল কওমা ফিহা সারআ, সুতরাং তুমি ওই জাতিকে যদি সেই জামানায় থাকতে, আল্লাহ পাক নবীকে বলছেন, তুমি দেখতে সব উপুর হয়ে পড়ে আছে, সারআ মানে মুখের ভয়ে উপুর হয়ে পড়ে থাকা, আল্লাহ আকবার, তাদের সম্পর্কে তাফসীর কিতাবাতে লেখা আছে কেমন ভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন। এক হচ্ছে যে ঝড়ে যদি কেউ গড়তে গড়তে মরে, ঝড়ে পড়ে গেছে আর পড়ছে আর মরছে, তাহলে হয়তো একটু হালকা ভাবে মরলো, না না, এমন ঘূর্ণিঝড় ছিল যে এক হঠাৎ করে আছাড় খেয়ে পড়তো মাথার ভরে, মাথার ভরে, আর তাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সাপ, গোটা বডি, এবং তার অত্যন্ত শক্তিশালী, তারা এত লম্বা চওড়া বডিওয়ালা হইত যে তাদের কথা তাফসীর কিতাবে বর্ণনা করা হয়েছে যে অত্যন্ত শক্তিশালী জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেছেন যে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিশালী জাতি মানব জাতির মধ্যে আর সৃষ্টি করা হয়নি। 7 রাত আর 8 দিন ধরে এই ঘূর্ণিঝড় চলতে আছে, আল্লাহ পাক বলছেন যে তুমি এই জাতিকে দেখতে বা দেখবে ফিহা ওই এলাকায় সারা উপুর হয়ে পড়ে থাকা অবস্থায়, গোটা ধড় পড়ে আছে, বডি পড়ে আছে, মাথায় আঘাত লেগেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে হালাক হয়ে গেছে, কান না হোম আজাজ ও নাখলিন খাওয়িয়ে, কেমন হয়ে পড়ে আছে, মনে হচ্ছে যে তারা আজাজ, আজাজ মানে হচ্ছে কাণ্ড, আর নাখল মানে খেজুরের গাছ, নাখল মানে খেজুর গাছ, আর খাওয়িয়া মানে শূন্য, খালিয়া, খাওয়িয়াতুন মানে শূন্য খালিয়া, ঘটনা আল্লাহ ফাকরুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেছেন কারো পেট যদি খালি থাকে আরবি ভাষায় বলে খালিল বতন বলে আর খাবিউল বতন বলে। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে কেমন হয়ে তারা পড়েছিল ধ্বংস হয়ে, যেন তারা পুরাতন খেজুরের কাণ্ডের মতো, পুরাতন খেজুরের কাণ্ড পড়ে আছে আর পড়ে শুকিয়ে গেছে, তাতে আর কোনো শক্তি নেই, কাণ্ড শুকিয়ে গিয়ে যেন শূন্য হয়ে গেছে, শুধু খোল পড়ে আছে, ভিতরে কোনো শক্তি নেই, ওটাকে খুঁটি বানানো হবে না, কাজ আসবে না, তাতে থেকে কাঠ নেওয়ার চেষ্টা করে কোনো কাজে আসবে না, আপনার কাজেও আসবে না, এইরকম হয়ে তারা ধ্বংস হয়ে পড়ে আছে। কান নাহম আজাজুন নখলিন খাবিয়ে, যেন তারা মনে হচ্ছে যে পুরাতন শূন্য, মানে ওই পুরাতন খেজুরের কাণ্ড। ফাহাল তারা আলহম ইম্বাকিয়া, তাদের অবশিষ্ট কিছু আছে কি তুমি দেখতে পাচ্ছ? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন যে আদকে আমি ধ্বংস করেছি, সামুদকে ধ্বংস করেছি, আর তারা এই আরব এলাকার মধ্যে আছে। যখন মক্কার লোকেরা কোরাইশরা সফর করত, নবী করিম সাল্লাম বাণিজ্য সফর করেছেন শাম দেশের দিকে, তখন ওই তাবুকে ওই দিক দিয়ে সফর করতেন, দেখেছি আছে সামুদ সম্প্রদায়ের কেউ বেঁচে আছে, ইয়ামানের দিকে গেলে ওই এলাকাগুলি আসবে, আছে কেউ বেঁচে আছে আদের আদ সম্প্রদায়ের? আল্লাহ বলছেন ফাহাল তারা আলহম বাকিয়া, তাদের কিছু অবশিষ্ট আছে? যদি আল্লাহর আজাব হালকা আজাব হইতো তো আরে হাজারে এক দুটো তো বেঁচে থাকতো, 1000 লোকের ওপর আল্লাহর আজাব এসছে, কিছু তো বেঁচে আছে। যেমন জল কি বললে জলোচ্ছ্বাস সুনামি হইল, সুনামি ইন্ডোনেশিয়া হইল, সুনামি শ্রীলঙ্কায় হইল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেছে, কিন্তু কিছু তো বেঁচে আছে, কিছু তো বেঁচে আছে। আল্লাহ বলছেন এমন আজাব পাঠিয়েছিল আদ সামুদের ওপর যে ফাহাল তারা আলহম বাকিয়া, কিছু বাকি আছে, অবশিষ্ট কি আছে দেখতে পাবে যে এটা হচ্ছে আদের বংশের কোন লোক, এটা সামুদ বংশের কোন লোক না, আরব বা দিয়া সমস্ত ধ্বংস হয়ে গেছে, ওদের প্রজন্মের একটিও নেই। আল্লাহ পাক তারপরে ফেরাউনের কথা সংক্ষেপে উল্লেখ করেছে, ওয়াজা ফেরাউন ও আমান কাবলাহ, ফেরাউন এবং তার পূর্বে যারা এসেছিল তাগুত, যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী, ওয়াল মুতাফিকাতু এবং ওই সব বস্তি, ওয়াল মুতাফিকাতুর আগে তারিয়া শব্দটি এখানে উজ্জ্বল আছে, মানে ওই সব গ্রাম যেসব গ্রামকে উল্টিয়ে দেওয়া হয়েছে, মুতাফেকা মানে উল্টিয়ে দেওয়া, ফান্না ইউফাকুন কোরআনে কারিমে, তারা উল্টে কোন দিকে যাচ্ছে, দিনের দিকে না এসে, ইমানের দিকে না এসে, আল্লাহ এবং রাসূলের দিকে না এসে, ফান্না ইউফাকুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলান আল্লাহ ফান্না ইউফাকুন। মক্কার আরবের মুশরিক কাফেরদেরকে কুরাইশদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তখন তারা বলতো আল্লাহ, লাতও সৃষ্টি করেনি, উজ্জাও সৃষ্টি করেনি, মানাতও সৃষ্টি করেনি, হোবালও সৃষ্টি করেনি, এইসব দেবী দেবতা সৃষ্টি করেনি, কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ বলছেন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করলেন, তো এবাদত আবার লাত উজ্জা মানাত হোবালের কেন? আল্লাহ ওপর আল্লাহ আসমান জমিন সবকিছু সৃষ্টি করে, ওপর আল্লাহ বলছেন, তো আবার সরস্বতী আর ওই কালী আর অমুক তমুক এসবের পূজা কেন, গঙ্গার যমুনার পূজা কেন, আবার খবর মাজারের পূজা কেন? সৃষ্টি করলেন তোমাকে আল্লাহ, না জিলানি সৃষ্টি করেছে, না খাজা মরিয়ম চিস্তি সৃষ্টি করেছে, না আটরসি মাইজ ভান্ডার শাহজালাল সৃষ্টি করেছে, তাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন। যখন আল্লাহ সৃষ্টি করলেন তোমাদেরকে আসমান জমিন সবকিছুই, তাহলে আল্লাহ পাকের ইবাদত বন্দী করো, ফান না ইউফাকুন, আবার উল্টে কোন দিকে যাচ্ছ? ইউফাকুন আল্লাহ এখানে বলছেন, ওই ইউফাকুন থেকে ওয়াল মুতাফিকাতু, ওই সব বস্তি যে সব বস্তিকে আল্লাহ পাক আজাব গজব দিয়ে উল্টিয়ে দিয়েছেন, উল্টে পাল্টিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি বস্তির কথা জানা আছে, এলাকার কথা, যেই দেশকে আল্লাহ পাক একেবারে নিচে থেকে নিয়ে উল্টিয়ে দিয়েছেন কয়েকবার করে, হ্যাঁ, লুত আলী ইসলামের সম্প্রদায় সাদ্দুম এলাকা, আর উল্টিয়ে দেওয়ার পরে কয়েকবার উল্টিয়ে দেওয়া, প্রথম আল্লাহ ধ্বংস করেছেন তাদের, তারপরে উল্টিয়ে দিয়েছেন, আর তারপরে আকাশের উঠিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে আকাশ থেকে আবার উল্টিয়ে দিয়েছেন, তারপরে আল্লাহ পাকের গজব শেষ হয়নি, আল্লাহ পাক তাকে সমুদ্র বানিয়ে দিয়েছেন, মৃত সাগর, হ্যাঁ, যে মৃত সাগরের নাম শুনেছে, মৃত সাগর এলাকায় হচ্ছে লুত আলী সালামের নাফারমান জাতি যারা সমকামিতায় লিপ্ত ছিল, আল্লাহ পাককে তো অস্বীকার করেছিল, নবীর সাথে সব কুফরি করেছিল, কিন্তু তাদের মধ্যে যে নোংরামি ছিল আল্লাহ পাক সেই নোংরামি সম্পর্কে বলেছে, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমাদের পূর্বে মানব জাতির কেউ এই কুকাজ জানত না, এত নোংরা কাজ কেউ জানত না, যে পুরুষ পুরুষের কাছে যায়, পুরুষ পুরুষের কাছে গিয়ে যৌন চাহিদা পূরণ করে, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, আল্লাহ পাক ওই রকমই আযাব তাদেরকে দিয়েছিলেন। তো উল্টে দেওয়া বস্তিগুলোর মধ্যে একটি বস্তি হচ্ছে সাদ্দুম এলাকা, যেই এলাকায় লুত আলাইহিস সালামের সম্প্রদায় বসবাস করত। আল্লাহ পাক বলছেন যে ফিরাউন এবং তার পূর্বের নাফরমানরা ওয়াল মুতাফিকাত আর ওই সব বস্তির লোকেরা যে সব বস্তিকে আল্লাহ পাক গজব দিয়ে উল্টে দিয়েছেন, এরা কি করেছিল? জাবিল খাতিয়া মানে পাপের কাজ করেছে, জাবিল খাতিয়া মানে পাপ নিয়ে এসেছিল। যখন আল্লাহ পাকের সামনে আল্লাহর জমিনে পাপ নিয়ে আসলো, আল্লাহ কি করলেন? ধ্বংস করে দিলেন। তাহলে যা মানে জাবিল খাতিয়া মানে তারা গুনাহ নিয়ে এসেছে, মানে গুনাহার কাজ পাপাচারে লিপ্ত হয়েছিল। ফাসাউ রাসূল রব্বিহিম, সুতরাং তারা তাদের রবের যে রসুল, প্রত্যেক জাতির কাছে রসুল নবী এসেছিলেন, তার তারা বিরুদ্ধাচরণ করেছিল, নাফরমানি করেছিল। তাহলে পাপ মানে শুধু জেনা করা নয়, পাপ মানে শুধু মদ খাওয়া নয়, পাপ মানে শুধু আপনার যেগুলো সামাজিক অপরাধ, যেগুলি মানুষের কাছে মানুষ হিসাবে অপরাধ, সেগুলি না, সুদ খাওয়া ঘুষ খাওয়া নয়। পাপ, সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহকে অস্বীকার করা বা আল্লাহর সাথে কাউকে শরীক করা, কবর মাজারে সেজদা করা, দেবী দেবতাকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে সেজদা করা, অন্য কারো কাছে আরাধনা উপাসনা করা, কামনা করা। এবং তারপরের পাপ হচ্ছে আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন, রাসূলকে না মানা বা রাসূলের নাফরমানি করা, রাসূলের তরিকা বাদ দিয়ে নিজে নিজের তরিকা আবিষ্কার করা। তাহলে এই দুই পাপে জড়িত কারা? হয় মুশরিক আর না হলে বিদাতি। মুশরিকরা আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, শিরিক করেছে তাওহীদের জায়গায়, আর বিদাতিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করেছে, তার জন্য আযাব। দেখেন, ফাআসাউ রাসূলা রব্বিহিম, এই জাতিগুলিকে আল্লাহ কেন ধ্বংস করেছিলেন? কারণ তারা রবের রসুলের নাফরমানি করেছিল। শুধু এই কথা আল্লাহ বলেন যে তারা মিথ্যা মনে করেছিল, নাফরমানি করেছিল, বিরুদ্ধাচরণ করেছিল। আজকাল যারা ঈদে মিলাদুন্নবী করে তারা এ কথা বলে না যে নবী সাল্লাম করেছেন বা করতে বলেছেন। কি যুক্তি? গত দুই তিন দিন আগে এক ভাই বলছে, শুনে এলো তাদের ওই কবর পূজারী বিদাতি টিভি থেকে, বলছে যে খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামের করতে পারে, ওটা তো শুনতাম, ঈসা আলাইহিস সালামের বড়দিন পালন করতে পারে, জন্মদিবস যদি পালন করতে পারে 25শে ডিসেম্বরে, আর যদি আজকালকার লোকেরা কেক কেটে নিজের নিজের ছেলের যদি জন্মদিবস পালন করতে পারে, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করব না? দেখেন দলিল কোথা থেকে শয়তান নিয়ে আসছে, যে ফাসেক লোকেরা, বেদিন লোকেরা নিজের ছেলে মেয়েদের জন্মদিবস পালন করে, বার্থডে পালন করে, সে যেন রাসূলুল্লাহর বার্থডে পালন করবে, ঈদে মিলাদুন্নবী করবে। কত সুন্দর দলিল, না কোরআন না হাদিস, শয়তানের ওয়াহী, শয়তানের যুক্তি বুঝিয়েছে। সাধারণ মানুষের যদি বার্থডে পালন হয়, তো অসাধারণ ব্যক্তিত্ব যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কেন হবে না? কোরআনের প্রয়োজন নেই, হাদিসের প্রয়োজন নেই। ফাসাউ রাসূল রব্বিহিম, তাদের রবের রাসূলের নাফরমানি করলো, তখন আল্লাহ পাক কি করলেন? ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, রাবিয়া রাবা ইরবু মানে বেড়ে যাওয়া। এই জন্য সুদকে আরবিতে কি বলা হয়? রেবা। আপনি যা দিলেন তার উপর বাড়তি নিলেন, আপনি 1000 টাকা দিলেন আর 1100-1200 নিলেন মাসে বা বছরে। এইরকমই এই বন্ধক খাওয়া ভাইদেরকে বলছি, আর আপনাদের মধ্যে অনেকে আছে এই রোগে, মানে রোগাক্রান্ত, তারা তাদেরকে বলছি 50,000 টাকা ধার দিলেন আর 2 বিঘা বা 5 বিঘা বা 4 বিঘা জমি রাখলেন আপনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি সৌদি আরব যাচ্ছ বা ঠিক আছে, তুমি টাকা নিয়েছো ব্যবসা বাণিজ্য করার জন্য, তোমার টাকাটা তুমি যখন দেবে তখন তোমার জমি ফিরিয়ে দেব, আর এর মধ্যে যত ফসল হবে আমার পেটে সুদ খাবো। সুদ রাই, এটা রেবা নয়, স্পষ্ট সুদ। কেন জাতি বুঝে না? না এদেরকে বিভ্রান্ত করা হয়েছে, না এরা পেটের পূজা করছে, আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আমি বিশেষ একটা আলোচনাই করেছি বন্ধকের বিধান বলে, আমার আলোচনা অডিও আর ভিডিওতে আছে, এই জাতিকে সতর্ক করার জন্য। সুদ থেকে হালাল করে খাচ্ছে মনে হচ্ছে, লোকজন যখন প্রশ্ন করে খুব বেশি প্রশ্ন আসে, আমি বোঝাই যে আচ্ছা আপনি যদি আমাকে 1000 টাকা দেন আর 1100 নেন তো জায়েজ হবে? বলছেন না, সুদ না সুদ, এটা বুঝে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি টাকার আকার না দিয়ে আমাকে টাকা দিলেন বা আপনাকে আমি টাকা দিলাম আর আমার জমিটা রেখে দিলেন, জমিটা রেখে নিলেন আর টাকাটা আবার ফিরিয়ে নেবেন, ফুল টাকাটাও নিলেন, টাকার বদল টাকা, ঠিক আছে 1,00,000 টাকা 1,00,000 টাকাই নিলেন আপনি, আর 10 মণ ফসল খেলেন, এটা আবার কি? ওখানে যদি 1100-1100 টাকা খেলে ওটা সুদ হয়ে যায়, 1,000-1,000 না নিয়ে 1100 নিলে সুদ হয়ে যায়, তাহলে 10 মণ ফসলটা সুদ হবে না? 5 মণ ফসলটা সুদ হবে না? একই জিনিস বলছে। হ্যাঁ এবার বুঝতে পেরেছি, আল্লাহ পাক যেন হিদায়ত করে আমাদের জাতিকে। সুদ বড় কবিরা গুনাহ, 7টি ধ্বংসাত্মক গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার একটি হচ্ছে সুদ।
সুদের সাথে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তির ওপর অভিশাপ রয়েছে আল্লাহ এবং রাসূলের, সুদের সাথে জড়িত সমস্ত ব্যক্তি যারা লিখে, এমনকি যারা সাক্ষী থাকে। অনেক সময় সুদী ব্যাংকে উইটনেস লাগে না, সাক্ষী দুটো একটা অ্যাকাউন্ট খোলার জন্য, এই ক্ষেত্রেও লানত করা হয়েছে, এই ক্ষেত্রে লানত করা হয়েছে। আপনি সুদ খান না, কিন্তু গ্রামের মানুষ একজন এক হাজার টাকা একজনকে ধার দিচ্ছে, ১,০০০ টাকা ধার দিচ্ছি, এক মাস পরে দিবে আমাকে ১,১১০০ টাকা দিবে, আপনি একটু সাক্ষীতে একটু নামটা লিখেন তো, আপনার একটু সই করেন যে আপনি সাক্ষী থাকলেন, আপনার উপর লানত। তো বলছিলাম যে রাবা ইয়ারবু মানে বাড়া, ওখান থেকে রেবা সুদ, আর এখানে আজাবের ক্ষেত্রে আল্লাহ বলছেন ফা আখাযাহুম আখযাতান রাবি, আল্লাহ পাক তাদেরকে খুব শক্ত করে ধরলেন, সাধারণ ধরা নয়, খুব শক্ত করে ধরলেন, আখযাতান শাদীদা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌযান তৈরি করার কথা বলছেন, ইন্না লাম্মা তাগাল মা, যখন জলোচ্ছ্বাস বেড়ে গেল, লাম্মা তাগাল মা, এখানে তাগায়াতুকু ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, লাম্মা তাগাল মা, পানি যখন সীমা ছড়িয়ে গেল, জলোচ্ছ্বাস হয়ে গেল, হামালনাকুম ফিল জারিয়া, হে মানব জাতি তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদেরকে আমি নৌযানে, আল জারিয়া মানে সাফিনা, সাফিনা মানে নৌযান পানি জাহাজ, আর জারিয়া মানে পানি জাহাজ, কারণ যারা ইয়াজিরে মানে প্রবাহিত হওয়া বা ভেসে যাওয়া, তো এটা ভেসে চলে, সেই জন্য একে জারিয়াও বলা হয়। আল্লাহ পাক বলছেন ইন্না লাম্মা তাগাল, নিশ্চয় যখন পানি সীমা লঙ্ঘন করলো, হামাল নাকুম ফিল জারিয়া, তখন দেখলাম যে মানব জাতি সব ধ্বংস হয়ে যাবে, আমি তখন তোমাদেরকে অর্থাৎ মুমিনদেরকে, হে মুমিন তোমাদেরকে যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছিলে, আমার রাসূল নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিলে, তোমাদেরকে নৌযানে আমি সওয়ার করে নিলাম, হামালনাকুম, নৌযানে উঠিয়ে নিলাম, লেনাজ আলাহা লাকুম তাযকিরা, যাতে করে এই ঘটনাকে তোমাদের জন্য আমি কি রাখি, উপদেশ স্বরূপ রাখি। এই ঘটনা নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংস করা, আর আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে আল্লাহ পাক নাজাত দিলেন এত ভয়ঙ্কর বন্যা প্লাবন থেকে, এটি তোমাদের জন্য উপদেশ স্বরূপ, এই ঘটনা উপদেশ স্বরূপ। আর কেউ কেউ বলেছেন না, লেনাজ আলাহা হা জামিরের মারজা হচ্ছে এই নৌযান আল জারিয়া, ঘটনা তাইলে বলবো না, কি বলবেন, এই পানি জাহাজ, এই পানি জাহাজটি তোমাদের জন্য যাতে করে কি থাকে, উপদেশ স্বরূপ থাকে। উপদেশ স্বরূপ থাকে কেমন কথা, এই ক্ষেত্রে দুটি তাফসীর আছে, একটা তাফসীর যদিও দুর্বল তাফসীরটি, কেউ কেউ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পর্যন্ত নূহ আলাইহিস সালামের এই নৌযান, যেই নৌযানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির মুমিনদেরকে উদ্ধার করে, আর এখান থেকে প্রজন্ম, আগামী প্রজন্ম, বাকি সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, এই নৌযানটি আল্লাহ নবী সাল্লামের জামানা পর্যন্ত ছিল, এই একটি রেওয়ায়ত কিছু কিছু তাবেইন থেকে এসেছে। তাহলে লেনাজ আল্লাহ তাযকিরা মানে ওই জলজাহাজটি, ওই পানি জাহাজটি, যেই পানি জাহাজে তারা চেপেছিলেন নূহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের ইমানদার লোকেরা চেপেছেন, সেইটিকে আমি উপদেশ স্বরূপ আমি রাখতে চেয়েছি, একটি তফসির করা হয়েছে। এর চাইতে ভালো তফসির হচ্ছে সেই সেই পানি জাহাজটি নয়, বরং ওই রকমের পানি জাহাজ, আমি এই পানি জাহাজে চাপতে হবে এবং তোমরা এতে পানিতে সফর করতে পারবে, সমুদ্রে সফর করতে পারবে, এই রকম তোমাদেরকে জ্ঞান দান করেছি, যাতে করে এই পানি জাহাজ দেখলেই তোমাদের স্মরণে আসে আল্লাহ পাকে পানি জাহাজ দিয়ে নূহ আলাইহিস সালামের কাফের জাতিকে ধ্বংস করেছেন, পানি জাহাজে আল্লাহ পাক হেফাজত করেছেন মুমিনদের, এবং যখন বন্যা প্লাবিত হলো কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। লেনাজ আল্লাহ লাকুম তাযকিরা, যাতে করে এই পানি জাহাজকে, তাহলে ওই এই পানি জাহাজ নয়, এই রকমের পানি জাহাজ জিনস বলা হয়েছে তাফসীরকারগণ বলেছেন, অধিকাংশ তাফসীরকারগণ এই বলেছেন, আর না হলে বলেছেন যে এই ঘটনা, লেনাজ আল্লাহ লাকুম তাযকিরা, যাতে করে এই ঘটনাকে অথবা এই পানি জাহাজকে তোমাদের জন্য উপদেশ স্বরূপ করে দিই, তোমাদের স্মৃতিতে থাকে, ওয়াতায়াহা ওজন ওয়াইয়া, এবং তা সংরক্ষিত রাখতে পারে, একে সংরক্ষিত, এই ঘটনাকে সংরক্ষিত রাখতে পারে, ওজন মানে হচ্ছে কান, আর ওয়াইয়া মানে সংরক্ষণকারী, সংরক্ষণকারী কানে, যাতে করে এই ঘটনাকে সংরক্ষিত রাখতে পারে, কানে শুনে যে নূহ আলাইহিস সালামের জামানায় 950 বছর তিনি মানব জাতিকে হেদায়ত করেছিলেন, তার সম্প্রদায় যখন ঈমান নিয়ে আসেনি তখন তাদের জন্য বদদোয়া করেছিলেন, তখন আল্লাহ পাক এই কাফেরদের সবকে ধ্বংস করে দিয়েছিলেন পানিতে ডুবিয়ে, একমাত্র মুমিনদেরকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন এই পানি জাহাজ দিয়ে। লেনা জাআলাহা লাকুম তাযকিরাত ওয়া তাইহা উযুনু ওয়াইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন কিয়ামতের পূর্বাভাসের কথা, কিয়ামতের আগে যে সিংহাই ফুৎকার দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিসসুরে নাফখাতুন ওয়াহিদা, এই সিংহাই ফুৎকার কবার হবে, জানা আছে? হ্যাঁ, তিনবার না দুইবার? কে বলছেন দুইবার, কে বলছেন তিনবার? যেমন আপনারা দুইবার বলছেন, তিনবার বলছেন কেউ, তেমনি তাফসির কারগণ ইখতিলাফ করেছেন, তাফসির কারগণ ইখতিলাফ করেছেন, এবং এই বিষয়ে দুটি মত আছে। কেউ কেউ বলেছেন দুটি, কারণ কোরআনে কারিমের সূরা জুমারে আল্লাহ পাক দুটির কথা উল্লেখ করেছেন, ফায়জা নুফিখা ফিসসুর সূরে ফাসায়িকা মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফায়জা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তাহলে এখানে দুটি ফুকের কথা, ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা যে ফুক দিবেন সিংহাই, দুটির কথা আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া নুফিখা ফিস সূরে ফাফাজিয়া মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদি, সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন আসমান জমিনে যত কিছু সৃষ্টি আছে, মানে ফেরেশতা মালাইকা আর জিন মানুষ সব ঘাবড়িয়ে যাবে। ফাফাজিয়া, এখানে ঘাবড়ানোর কথা বলা হয়েছে এই আয়াতে। আর সূরা জুমার আয়াতে কি বলা হয়েছে তর্জমা করে দিই, তাহলে বোঝা যাবে অনুফিকা ফি সূরে ফাসায়েকা, সিংহাই ফুৎকার দেওয়া হবে, তখন বেহুশ আসমান জমিনে যা কিছু আছে বা যে কেউ আছে কি হবে, ফাসায়েকা বেহুশ হয়ে যাবে। বেহুশ হওয়া আর ঘাবড়িয়ে যাওয়া দুটো একই জিনিস না? দুটো জিনিস সঠিক, আল্লাহ আলাম হচ্ছে যে দুটো জিনিস, যদি দুটো জিনিস হয় তাহলে এই দুটি ফুৎকার হয়ে গেল। আর তৃতীয় ফুৎকার হচ্ছে সুম্মা নুফিকা ফিহি উখরা, আবার ফুক দেওয়া হবে যখন, তখন কি হবে, এটা হচ্ছে নাফকাতুল বাস, পুনরুত্থান হবে। ফায়দাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই কবর থেকে উঠবে, যারা কবরে চলে গেছে তার আগে, আর যারা কবরে যায়নি তাদের উপরে এই আযাব এসেছে, সিংহাই ফুৎকার দুনিয়াতে ছিল ওই জামানায়, এখন আল্লাহ পাক আত্মা দিবেন সব উঠবে, সচেতন হয়ে উঠবে। কোথায় যেতে হবে? সব ছুটছে ওই কিয়ামতের মাঠের দিকে, ছুটো ওই দিকে। আল্লাহ আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনটি ফুকের কথা উল্লেখ করেছেন। এখানে আল্লাহ পাক একটি ফুক বলে বলেছেন সংক্ষেপে, ফাইজা নুফিখা ফিস সূরে নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহাই একটি ফুক দেওয়া হবে, একটি মানে শুধু একটি নয় বরং প্রথম ফুক দেওয়া হবে, এমন এক ফুক দেওয়া হবে, তখন কি হবে, হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, পৃথিবী এবং পাহাড়গুলিকে উঠিয়ে নেওয়া হবে। এত ভারী পাহাড় এবং এত ভারী জমিন তুলোর মতো হালকা হয়ে যাবে, সেও তুলো কেমন, ধুনা তুলো, আর বিনা ধুনা তুলো আবার ভারী হয়, তাই না? আর ধুনতে দেখেছেন দুনিয়াদেরকে, হ্যাঁ, দুনিয়ারে যে ধুনে রেডি করে ল্যাপ ভরার জন্য অথবা যে তোষক গুলি তৈরি করার জন্য শিমল তুলা, কত যে হালকা হয়ে যায়, একটু বাতাস আসলে সব যাবে। এইরকম হালকা হয়ে যাবে এই পাহাড়, পাহাড় সম্পর্কে যতটা উপরে দেখছেন পাহাড় তার অনেক অনেক বেশি জমিনের তলায় আছে, এত ভারী পাহাড় আর এত ভারী জমিন, সাত জমিন সবকিছু কি হয়ে যাবে, হামিলাতিল আরজ, হালকা হয়ে যাবে, উঠিয়ে না হবে, উড়তে থাকবে। অসুয়্যরাতিল জিবাল ফাকানা সারাবা, চলমান অবস্থায় উড়ছে বাদলের মতো, মেঘমালার মতো। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, অতঃপর এই জমিন পৃথিবী এবং পাহাড়গুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে একেবারে। দাক্কাতা ওয়াহিদা মানে একেবারে, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বতমালা সব ধ্বংস হয়ে যাবে, আর তারপরে তাহলে হাসর হবে কোথায়? হ্যাঁ, বিচার দিবস কোথায় হবে? হ্যাঁ, বিদাতিদের কথা আরাফার মাঠে, হ্যাঁ, বিদাতিদের কথা আশ্চর্য লাগে যে আরাফার মাঠে এই হাজিগুলি আঠে না, আমরা কত পরেশান হয়ে যাচ্ছি আজকাল হজ করতে গিয়ে, আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত মানুষ এসেছে, আবার কত আসবে, আর কত পৃথিবীতে এখন আছে, হ্যাঁ, মমিন কাফের দিন বেদিন সমস্ত মানুষ নারী পুরুষ সব কেউ হাজির হবে আরাফার মাঠে, আসর হবে। জাহেলদের কথা না, জাহেল এবং বিদাতীদের কথা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন জমিন তৈরি করবেন, এর প্রমাণ কোরআনে কারীম আছে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদু ওয়াসসামাওয়াত, সূরা ইব্রাহিম আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, সেই দিন বদলিয়ে দেওয়া হবে, তুবাদদালু চেঞ্জ করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে আরদ পৃথিবীকে, গায়র আরদ এই জমিন ছাড়া, এই জমিন ছাড়া আরেক জমিন আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করবেন, ওয়াসসামাওয়াত এই আসমান ছাড়া আল্লাহ পাক আর আসমান সৃষ্টি করবেন, ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আর সমস্ত লোক সেখানে উপস্থিত হবে আল্লাহ পাক ওয়াহিদুল কাহারের সামনে, বিচার দিবস সেখানে হবে। তো আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন যে যখন কি করা হবে, পৃথিবী এবং পাহাড়গুলিকে উঠিয়ে না হবে, হালকা করে দেওয়া হবে, ফাদুক্কাতা দাক্কাত ওয়াহিদ, একেবারে সেগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন মহা ঘটনা ঘটবে। সেই দিন কি হবে? মহা ঘটনা ঘটবে। মহা ঘটনা কি? কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হবে। তাহলে কিয়ামতের, আমি শুরুতে বলেছিলাম যে ঈশ্বরে আল্লাহ পাক তিনটি নাম বলেছেন, একটি আল হাক্কা, আরেকটি হচ্ছে আল কারিয়া, কাযযাবা সামুদ ওয়া আদুম বিল কারিয়া, আর আরেকটি হচ্ছে ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন আল ওয়াকিয়া ঘটে যাবে, মহা ঘটনা ঘটে যাবে। সূরা, একটি সূরার নামই হচ্ছে সূরাতুল ওয়াকি, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন মহা ঘটনা ঘটে যাবে মানে কিয়ামত কায়েম হয়ে যাবে। লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, এই ঘটনায় কোন রকম মিথ্যার লেস নেই। লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, খাফিযাতুর রাফিয়া, আল্লাহ কাউকে নিচে নামিয়ে দেবেন, রাফিয়া কাউকে আল্লাহ উপরে সম্মানিত করে উঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ, মুমিনদেরকে, সৎকর্মশীলদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ পাক সম্মানিত করে দেবেন। আর যতই জাদরেল হোক না কেন, পৃথিবীর বেদিনদেরকে, বেঈমানদেরকে, পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে আল্লাহর নাফরমান, রাসূলের নাফরমানদেরকে আল্লাহ পাক হাফেজ নিচে নামিয়ে দেবেন। ওয়ান শাক্কাতিস সামাও, তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন যে আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজাস সামাউন শাক্কাত, একটি সূরায় আছে, এখানে ওয়ান শাক্কাতিস সামাও শব্দ দিয়ে বলা হয়েছে। ইজাস সামাউন ফাতারাত, তার মানেও আসমান সেই দিন কি হয়ে যাবে, সেই দিন ওয়াহিয়া, একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। এই আসমান, যে আসমান, যে আসমান এত শক্তিশালী আসমান, যে আসমান 500 বছর রাস্তা শুধু তার যেটা পুরোটা, এবং এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, এই আসমান সেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে অস্তিত্বহীন হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজায়হা, তাহলে ফেরেশতারা কোথায় হবেন? আল্লাহ বলছেন ফেরেশতা তার আশেপাশে, আসমানের আনাচে কানাচে হবেন। আরজা, আরজাউল বিলাদ মানে দেশের আশেপাশে বলা হয়। ফেরেশতাগণ হবেন আলা আরজায়হা, আসমানের দিগন্তি। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, এবং হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের আরশকে সেই দিন উঠাবে তাদের উপর, নিজেদের উপর কয়জন? সামানে 8 জন। কে? 8 জন ফেরেশতা। আল্লাহ পাক বলছেন ইয়াহমিলু আরশা রাব্বিকা, আপনার রবের আরশকে উঠিয়ে থাকবে সেই দিন তাদের নিজের উপরে, নিজের কাঁধে, সেই দিন সামানিয়া, সামানিয়া মিনাল মালাইকা, 8 জন ফেরেশতা, 8 জন ফেরেশতা আল্লাহ পাকের আরশকে উঠিয়ে থাকবেন, আসমান জমিন পৃথিবী সবকিছু ধ্বংস করে দেওয়া হবে। ইয়াউমাইযিন, সেই দিন, তুরাজুন, তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে, হাজির করা হবে। আরাজা ইয়ারেজো মানে পেশ করা। ইয়াউমাইযিন তুর, সেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে পেশ করা হবে। যারা পাপিষ্ঠ তাদেরকে আসামি হিসাবে পেশ করা হবে, আর যারা সৎকর্মশীল তাদেরকে সম্মানের সাথে, যেমন কোথাও আপনি ভিজিটে, বড় মানুষের ভিজিটে গিয়েছেন, আর গিয়ে যখন আপনি পৌঁছিলেন, আর সেখানে আপনার পরিচয় লিখে পাঠালেন যে আমি অমুক ডিস্ট্রিক্ট থেকে এসেছি, অমুক জায়গা থেকে এসেছি, অমুক ব্যক্তি বা অমুক ব্যক্তির মাধ্যমে এসেছি, এসব করেন না? অনেকে বড়দের সাথে দেখা করতে গিয়ে, হ্যাঁ আসতে দাও, তাড়াতাড়ি করে আপনার জন্য অনুমতি হয়ে গেল, চলে গেল সসম্মানে। কিন্তু যদি আসামি হন, তা আসামির মতো করে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে সেই দিন পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছুই সেই দিন গোপনে থাকবে না, সব কিছু প্রকাশ পেয়ে যাবে। ভালো করেছো তাও প্রকাশ পেয়ে যাবে, কেউ জানতে পারেনি, অসুবিধা নেই। দুনিয়ার লোক না জানলে আকাঙ্ক্ষা করবে না যে আমার কিছু জানতে, আমি তাহাজ্জুদ পড়ি লোকেরাই জানলো না, আমি এত নফল রোজা রাখি লোকেরা জানলো না, এত আমি ভালো মানুষ লোকেরা জানলো না, না না, আমাকে কেউ চেনলো না, কোনো প্রয়োজন করে না। যে আল্লাহ পাক তোমাকে প্রতিদান দেবেন, বদলা দেবেন, তিনি জানলেই যথেষ্ট। লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর উপর কোনো কিছুই অস্পষ্ট থাকবে না, উজ্জ্বল থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেই দিন বিচার হবে। তারপরে লম্বা আলোচনা নতুন করে শুরু হচ্ছে, ডান হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে যাদেরকে, তাদের অবস্থা কি হবে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেই তাফসীর ইনশাআল্লাহ শুরু করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দু একটি হাদিস এর সাথে সাথে আপনাদেরকে শোনাই এই অবস্থা সম্পর্কে। যা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউরাযুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসা আরাযাত, মানুষকে কিয়ামতের দিনে 3 বার পেশ করা হবে, সালাসা আরাযাত, 3 বার করে পেশ করা হবে আল্লাহর দরবারে। ফাম্মা আযাতানে, 2 বার আল্লাহর সামনে পেশ করা হবে, ফাজিদালুন ওয়া মাযির, আপোষে ঝগড়া কলহ করতে থাকবে, তর্ক বিতর্ক করতে থাকবে, এক। আর একটি পর্যায়ে হবে মাজির, ওজোর পেশ করতে থাকবে, অজুহাত পেশ করতে থাকবে। কেমন বুঝতে পারছেন? প্রথম যখন পেশ করা হবে, তোমরা ঈমান নিয়ে আসনি কেন, বলবে মা জানা মিন নাজির, আমাদের কাছে কেউ তো আসেনি, কেউ তো সতর্ক করেনি, আমরা তো আল্লাহ জানতাম না, রসুল জানতাম না, পরকাল জানতাম না, কেউ বলেনি, মিথ্যা বলবে, ঝগড়া করবে, বাদানুবাদ করবে। আর যারা বেনামাজি মুসলমান, তারা বলবে যে আল্লাহ জানতাম না যে নামাজের এত গুরুত্ব, নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, জানতাম না, নামাজ না, অনেক ভালো কাজ করেছি, নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না, এত বড় শাস্তি জানতাম না, নামাজের হিসাব প্রথম কাল কেমতে হবে আল্লাহ তো জানতাম না। এই যে ঝগড়া বাদানুবাদ করে কোন রকম মনে করবে যে তর্ক বিতর্ক করে যদি আল্লাহ ছেড়ে দেয়, যে দাল এই বাদানুবাদ করবে, একটা পর্যায়ে আল্লাহ সামনে প্রথম পেশ করে আল্লাহ তামাশা দেখছেন, আল্লাহ আপোষের ঝগড়া। তারপরে যেসব লোকদেরকে গুমরা করেছে, জনসাধারণকে গুমরা করেছে, ধর্মীয় নেতৃত্বে যারা আছে তারা, তাদের সাথে ঝগড়া আপোষে, তোমরাই তো এরকম করেছো, এই বিদাতি আলেমগুলি তো নষ্ট করেছে আমাদেরকে, কবর মাথার পূজা কে করেছে, এই তো পীরেরাই তো করিয়েছে, এইসব ঝগড়া শুরু হয়েছে, দাল ঝগড়া শুরু হবে। তারপরে যারা আপনার দুনিয়ার নেতা বাতিলের দিকে মানে মানুষকে লিলিয়ে দিয়েছে, আর সারা মেহনত জীবনের মেহনত পরিশ্রম ওই বাতিলের জন্য হয়েছে, মানবিচ্যুতি বিধানের জন্য হয়েছে, তাদের সাথে ঝগড়া, নেতাদের সাথে ঝগড়া, তোমাদের জন্য তো এইসব স্লোগান দিয়ে বাড়িয়েছি আর মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেছি আর মারপিট করেছি, আমরা এগুলো করতাম নাকি, আমাদের কি লাভ হয়েছে, আপনারা নেতৃত্ব দিয়েছে আমাদের কি হয়েছে, আপনাদের জন্য আজকে ফেসেছি এখানে। এই জেদালুন ঝগড়া তর্ক বিতর্ক এসব হইতে থাকবে, একটা স্তর। আর একটা স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রমাণ করে দিবেন, সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে যে আল্লাহ এ জানে যে না হারাম, নামাজের গুরুত্ব জানে, এ মুসলমান, শুনেছে আলেমের বক্তব্য, শুনেছে কোরআন হাদিস পড়েছে, তার বাড়িতে কোরআন হাদিস ছিল, তার টাউনে বাংলা ভাষায় কোরআন হাদিসের তর্জমা ছিল, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে, নবীরা উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেবেন যে আল্লাহ পৌঁছে দিয়েছি, আর ওই রকম যারা পৌঁছেছে তারা সাক্ষী দেবে, এলাকার আলেম পৌঁছেছি, তাকে জিজ্ঞাসা করো তুমি ওই গ্রামে বাস করতে, এদেরকে বলো নে নামাজের কথা বলেছি। যখন সব প্রমাণ হয়ে যাবে তখন দেখো উপায় তো নেই, সাক্ষী প্রমাণে তো উল্টো হয়ে গেল, আর তর্ক বিতর্ক করে তো লাভ না, কি করতে হবে তাহলে, মাযির দ্বিতীয় স্তর, ওজর পেশ করা, আল্লাহকে মাফ করে দাও, ভুল করেছি আল্লাহ, বুঝিনি আল্লাহ, বুঝিনি, এত গুরুত্ব দিয়ে বুঝিনি, যদি এরকম বুঝতাম যে এখন বুঝছি তাহলে সব সংশোধন করে নিতাম, ওজর পেশ মাযির দ্বিতীয় স্তর। এই দুইবার পেশ করা হলো, তৃতীয় স্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আম্মা সালিসা ফাইন্দা যালিকা, তৃতীয়বার যখন আল্লাহর সামনে পেশ করা হবে, এই এইসব হলো ঝগড়া বাদানুবাদ করা হলো, তর্ক বিতর্ক হলো, ওজোর পেশ করা হলো, ওজোর আর এখানে কবুল করা হবে না, ওর মধ্যে বলে রব্বির জন আল্লাহ ফিরিয়ে দাও, একবার যেতে দাও আল্লাহ, দুনিয়াতে গিয়ে ভালো মানুষ হয়ে আসবো, নামাজি হয়ে আসবো, পরেজগার হয়ে আসবো, দান খেরাত করে আসবো, এইসব করবে। তৃতীয়বারে ফাইন দাজাকা তাতিরুস সুহফিল আইদি, প্রত্যেকের হাতে হাতে কর্মলিপি আমলনামা পৌঁছে যাবে, উড়ে চলে আসছে আমলনামা, তাতিরুস সুহফ সহিফা, আমলনামা উড়ে চলে আসছে, কারো ডান হাতে আসছে, কারো বাম হাতে আসছে, ফা আখিজুন বিয়ামিনিহি, কেউ তো ডান হাতে ধরতে পারবে, ওয়া আখিজুন বিশিমালি, কারো বাম হাতে এসে পড়বে। রাওয়াহু ইবনে মাজাহ ও তিরমিজি, হাদিসটি তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের দিনে যেন লাঞ্ছিত অপদস্ত না করেন, আল্লাহ পাক আমাদেরকে হকের উপর চলার যেন তৌফিক দান করেন, সিরাতে মুস্তাকিম সহজ সরল পথের উপর আমাদেরকে অটল যেন আল্লাহ পাক রাখেন, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করার যেন তৌফিক দান করেন, আমিন। প্রশ্ন আছে, একটি বিষয় আর আছে, এই যে আটজন ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে রাখবে, এটা কোরআনের কথা তাই না, স্পষ্ট তাফহিমুল কোরআন, আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা এক শ্রেণীর আলেমরা পড়তে পারলে দুনিয়াতে দুটি তাফসীর পড়েন, তাফসীরুল কোরআন আর কি বলছে, তাফহিমুল কোরআন আর ফিজলালিল কোরআন, তাফহিমুল কোরআনের অবস্থা শুনবেন, যদি সবগুলি ভুল বলা যায় তো বড় দাস্তান হয়ে যাবে, একটি ভুল বলছি এই সূরা হাক্কাই, তাফহিমুল কোরআন আছে এখানে আছে, তো আজকে নিয়ে আসা হয়নি, এর আগে আমি এক আলোচনাতে পড়ে শুনিয়েছি, মওদুদী সাহেব নিজের যুক্তিকে প্রাধান্য দিয়ে কোরআনের আয়াতের ঠাট্টা মজা করেছে, এটা অসম্ভব, কি করে হতে পারে যে আটজন ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে থাকে, এটা হলো তাফহিমুল কোরআনের অবস্থা, যে তাফহিমুল কোরআন পড়তে আমাদের দেশে এক শ্রেণীর লোকের মানুষকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে, খবরদার না এইসব বিদাতি তাফসির, যাতে নিজের জ্ঞান বিবেককে কোরআন এবং সুন্নাহর উপর প্রাধান্য দেওয়া হয়েছে, প্রেফার করা হয়েছে, জ্ঞানে যদি ধরে তাহলে ধরলাম, নিলাম না হলে নিলাম না, কোরআনের আয়াত আল্লাহ বলছেন ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, আরো বলছে এটা বিবেকে ধরেন আটটা ফেরেশতা কি করে ধরে থাকতে পারে, আট ফেরেশতাতে আবার আরশ কি করে ধরে থাকতে পারে। তোমার জ্ঞান ওমা উতিতুনা ইলমি ইল্লা কালিলা, বাবা তোমাকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ পাক যেন মাফ করেন। তো এই বিষয়টি থেকে সতর্ক করছি যে অন্ধ হয়ে এই বিশেষ করে এইসব তাফসির, যেসব তাফসিরে এইরকম ধরনের বিধাত রয়েছে, এই ধরনের কোরআন হাদিস বিরোধী কথাবার্তা রয়েছে, সেগুলোর থেকে সতর্ক থাকেন। একজন ফেরেশতা, যে ফেরেশতা কত শক্তিশালী হয় ফেরেশতা, শোনেন ফেরেশতা সম্পর্কে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করছেন, জাবির বিন আব্দুল্লাহ সাহাবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওদেন আলি আন ওহাদ্দিসা আন মালাকিন মিন মালায়েকাতিল্লাহি তাআলা মিন হামালাতিল আরশ, যেই ফেরেশতা আটজন আল্লাহর আরশকে উঠিয়ে থাকবেন হামালাতুল আরশ, তাদের একজন ফেরেশতার কথা আমাকে বলার অনুমতি দেওয়া,